বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى عقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 21 ডিসেম্বর, 6 পৌষ এবং ফার্সি 30 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন বিরোধী বিক্ষোভ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন প্রতিরোধে সরকারের প্রস্তুতির ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ, নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরান বলেছে পরমাণু সমঝোতাকে ওলটপালট করে দেওয়ার জন্য দায়ী আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো এ ব্যাপারে নীরব থেকে অপরাধ করেছে। ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের জন্য জাতিসংঘের সাহায্যকে অপ্রতুল বললেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান, সাহায্য বাড়িয়ে দেওয়ার আহ্বান। বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের আশ্বাস দিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপিকে প্রেসিডেন্টের সংলাপে বসার আহ্বান। এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কলকাতা পৌরসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ দেহকান বলেছেন পরমাণু সমঝোতাকে ওলটপালট করে দেওয়ার জন্য দায়ী আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো আমেরিকার এই আচরণের প্রতিবাদ না জানিয়ে নীরবে তা সহ্য করেছে। তিনি তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্স উদো মোৎসেলের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। ইরানের এই ভাইস প্রেসিডেন্ট বলেন, জার্মানির সঙ্গে ইরানের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে 150 বছর আগে এবং এই দুই দেশের মধ্যে বহু সাংস্কৃতিক অভিন্নতা রয়েছে। আমরা আশা করব ইউরোপের একটি শক্তিশালী দেশ হিসেবে জার্মানি নিজের স্বকীয়তা বজায় রাখবে এবং আমেরিকার কিরণকে পরিণত হবে না। ইরান সবসময় আলোচনাকে প্রাধান্য দিয়েছে এবং কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি বলে জানান মোহাম্মদ দেহকান। তিনি বলেন, জার্মানিতে নতুন সরকার ক্ষমতায় আসার ফলে যে পরিবর্তন সূচিত হয়েছে তার জের ধরে দেশটি ভিয়েনা সংলাপে আরও বেশি কার্যকর ভূমিকা রাখবে এবং ইরান পাশ্চাত্যের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ চুক্তি সই করতে পারবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তাঁর দেশের পক্ষে আর কোনো আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়া সম্ভব নয়, কাজেই বিশ্ব সমাজের উচিত আফগান জনগণের জীবন ও জীবিকার প্রতি বিশেষভাবে মনোযোগী হওয়া। তিনি তেহরানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান। এ সময় গ্রান্ডি আফগান শরণার্থীদেরকে জাতিসংঘ যেসব সেবা দিয়েছে তার একটি চিত্র তুলে ধরেন। ইরানে বসবাসরত লাখ লাখ আফগান শরণার্থীর সঙ্গে ইরানি জনগণের মতো আচরণ করা হয় বলে উল্লেখ করে আবদুল্লাহিয়ান বলেন, 5,20,000 বিদেশি শিশুকে ইরানের স্কুল ও কলেজগুলোতে বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই আফগান শরণার্থী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর দেশে বসবাসরত আফগান শরণার্থীদের জন্য জাতিসংঘের সাহায্যকে অপ্রতুল উল্লেখ করে বলেন, ইরান অভিমুখে আফগান শরণার্থীদের ঢল নেমেছে এবং সে তুলনায় জাতিসংঘের সহযোগিতা অত্যন্ত কম। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোতে এই খাতে আরও বেশি বরাদ্দ দিতে হবে। আফগানিস্তানে 10,000 স্বাস্থ্যকর্মীকে বেতন দেওয়ার মতো আর্থিক সমর্থন দেবে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বা ICRC। আফগানিস্তানে যখন মারাত্মক রকমের অর্থনৈতিক সংকট চলছে এবং দেশটি ভয়াবহ রকমের দুর্ভিক্ষের ঝুঁকির মুখে রয়েছে, তখন রেড ক্রসের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হল। সংস্থাটি বলেছে, তারা আগামী 6 মাস আফগানিস্তানের 23টি আঞ্চলিক ও প্রাদেশিক হাসপাতালের 10,000 স্বাস্থ্যকর্মীকে বেতন দেবে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে ICRC এই ঘোষণা দেয়। গত 4 দশক ধরে নানা রকম যুদ্ধের কারণে আফগানিস্তানের জনগণ ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে বসবাস করছে। তবে গত আগস্ট মাসে আফগানিস্তান থেকে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তালেবান দেশটির ক্ষমতা দখল করেছে এবং এরপর থেকে দেশটি মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। এই পরিস্থিতিকে আরও বিষিয়ে তুলেছে মার্কিন নিষেধাজ্ঞা এবং আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী বছরের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের আশ্বাস দিয়ে বিএনপিকে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি অতীতের মতো হত্যা, কু, ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আগামী বছরের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের আশ্বাস দিয়ে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রতিপক্ষ বিএনপিকে রাষ্ট্রপতির সাথে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে কেন এই আইনটি প্রণয়ন করেনি, সে প্রশ্নও করেছেন টানা 3 মেয়াদ জুড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভিযোগ করেছে, বিএনপি কখনো নির্বাচন, সংবিধান ও প্রচলিত গণতান্ত্রিক রীতিনীতি বিশ্বাস করে না। অতীতের মতো তারা চায় হত্যা, কু, ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল করতে। তিনি বলেন, রাষ্ট্রপতি যখন নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে চলছেন, ঠিক সেই মুহূর্তে দেশের চিহ্নিত রাজনৈতিক অপশক্তি চিরাচরিতভাবে দেশের প্রচলিত গণতান্ত্রিক রীতি ও সংবিধানের বিপরীতে অবস্থান করে মানুষকে বিভ্রান্ত করার এক ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ওদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে নানা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সময় পার হয়েছে, তাই এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন করা সম্ভব হয়নি। এখন উদ্যোগ নেওয়া হয়েছে, প্রক্রিয়া চলছে। আমরা আশা করি আগামী বছরের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন করতে পারব। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি কেন ক্ষমতায় থাকাকালে নির্বাচন কমিশন গঠনে আইন করেনি, এখন তারা নানা রকম অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশে করোনা ভাইরাস COVID-19 নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে এবার খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব 25 ডিসেম্বর বড়দিন এবং খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে 31st নাইটের উৎসবের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ঘরোয়াভাবে ওইসব অনুষ্ঠান পালনের পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া ঘরের বাইরে কিংবা উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ DIG, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে এমন নির্দেশনা দিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রকাশ্যে কোনো সভা, সমাবেশ এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজন করাই যৌক্তিক হবে।
ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন যোগী আদিত্যনাথ সরকারকে টার্গেট করে বলেছেন, বাবার সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে। তিনি আজ মৈনপুরীতে দলীয় এক সমাবেশের রাজ্যে বিজেপি সরকারের সমালোচনা করে ওই মন্তব্য করেন। তিনি বলেন, বিজেপির লোকেরা গরিবদের অধিকার কেড়ে নিচ্ছে, এটি একটি দরকারি সরকার নয়, একটি অকেজো সরকার, নাম ও রং পরিবর্তন সরকার। এই ঐতিহাসিক জনসভা বলে দিচ্ছে বিজেপির ঐতিহাসিক পরাজয় হবে। এছাড়া অখিলেশ যাদব এক বিবৃতিতে বলেছেন, বিজেপির মধ্যে পরাজয়ের আশঙ্কা বিরাজ করছে, এজন্য তারা ক্ষোভে সমাজবাদী পার্টির কর্মীদের হয়রানি করছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কলকাতা পৌরসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়েছে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কলকাতা পৌরসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়েছে। গত রোববার কলকাতা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ভোট গণনা হয়েছে। বেসরকারি ফলাফলে প্রকাশ, মোট 144 আসনের মধ্যে 134 আসনেই জয়ী হয়েছে তৃণমূল। এছাড়া বিজেপি 3, বামফ্রন্ট 2, কংগ্রেস 2 ও নির্দলীয় 3 আসনে জয়ী হয়েছে। কলকাতার সাবেক মেয়র ও রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম 82 নম্বর ওয়ার্ডে জয়লাভে তিনি বলেন,
আমি কৃতজ্ঞ, মানুষের এই আশীর্বাদে আমি কৃতার্থ, আমি কৃতজ্ঞ। যতদিন বাঁচব মানুষের এই ঋণ, এই বিশ্বাস জীবন দিয়ে এটাকে পূরণ করার চেষ্টা করব,
বলছিলেন কলকাতার সাবেক মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ দুপুরে কলকাতা পৌরসভা নির্বাচনে বিপুল জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় বলেন, জয়ী প্রার্থীদের অভিনন্দন, সেবা করার কথা সকলে মনে রাখবেন। পৌর এলাকার প্রত্যেক বাসিন্দাকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই আমাদের উপর আরও একবার বিশ্বাস রাখার জন্য। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মা মাটি মানুষের সরকারের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ, এটা গণতন্ত্র। এর পাশাপাশি পৌর নির্বাচনে বিরোধী 3 দলের সাফল্যকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি ভোক আট্টা, সিপিএম নো পাত্তা আর কংগ্রেস স্যান্ডউইচ হয়ে গেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেওয়া বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তানের ভূমি ব্যবহার করে অন্য কোন দেশের বিরুদ্ধে তৎপরতা চালাতে কাউকে অনুমতি দেওয়া হবে না। তিনি বলেন, বিশ্বের কোন দেশ যেন আফগানিস্তানের ভূমি থেকে নিজেদের জন্য কোন হুমকির আশঙ্কা না করে। তবে ইমরান খানের উদ্দেশ্য যদি এটা হয় যে আফগানিস্তানে বর্তমানে একটি দুর্বল সরকার ক্ষমতা রয়েছে এবং এ ধরনের হুমকি মোকাবেলার শক্তি তার নেই, তাহলে সেটি ভিন্ন কথা। তবে আমি আশা করব সেরকম ঘটনাও ঘটবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ওআইসির সম্মেলনে দেওয়া ভাষণে বলেছিলেন, উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশ যদি আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের সন্ত্রাসী হামলা চালাতে চায় এবং তখন যদি তালেবান সরকারকে শক্তিশালী করা না হয়, তাহলে তার পক্ষে দায়েশকে মোকাবেলা করা সম্ভব হবে না। ইরাকের আইন আল আসাদ সামরিক ঘাঁটি থেকে আমেরিকার সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহার করা হয়েছে। এখন সেখানে শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনীর কিছু পরামর্শক রয়েছেন বলে জানিয়েছেন ইরাকের যৌথ অপারেশনস কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল খাফাজি। সোমবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিককে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল তাহসিন এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আইন আল আসাদ ঘাঁটিতে আমেরিকার শুধুমাত্র কয়েকজন সামরিক পরামর্শক রয়েছেন এবং একজন ইরাকি কমান্ডারের অধীনে ঘাঁটি পরিচালিত হচ্ছে। 2020 সালের 8 জানুয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC 1 ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই ঘাঁটিতে হামলা চালায়, যার প্রতিটি ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডের ওজন ছিল 1000 পাউন্ডেরও বেশি।
বেশি। ওই হামলায় ঘাঁটিটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয় এবং এ খবর সারা বিশ্বের গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। ইউক্রেনকে ঘিরে নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে মস্কোর এই সংক্রান্ত উদ্বেগ প্রশমনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট কোনো রাজনৈতিক সমাধান বের করতে না পারলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে পূর্ব ইউরোপ ও ইউক্রেনে যে কোনো ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে ন্যাটো জোটের প্রতি আহ্বান জানিয়েছিল। এরপর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শুক্রবার বলেন, এ বিষয়টি নিয়ে তিনি মস্কোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। এ সম্পর্কে সোমবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গে রিয়াবকো বলেন, মস্কো এখন পর্যন্ত তার নিরাপত্তা উদ্বেগের ব্যাপারে আমেরিকার কাছ থেকে কোনো সদুত্তর পায়নি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজ এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজ। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানের অর্থ আটকে রাখার প্রতিবাদে মার্কিন সরকারের বিরুদ্ধে কাবুলে বিক্ষোভ মিছিল করেছেন আফগান জনগণ। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন বাবুল আক্তার।
আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা প্রত্যাহারের ফলে দেশটির জনগণের অবস্থা কোনো কোনো ক্ষেত্রে উন্নত হবে বলে আশা করা হলেও মার্কিন সরকার আফগানদের প্রায় $1,000 কোটি অর্থ আটকে দেওয়ায় দেশটি জরুরি খাদ্য ও ঔষধ সহ নানা জরুরি পণ্যের সংকটে ভুগছে এবং দেশটিতে দুর্ভিক্ষ ও চরম দারিদ্র ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 4 মাস ধরে ক্ষমতাসীন তালেবান সরকার অর্থের অভাবে কর্মচারীদের বেতন দিতে পারছে না। অন্য কথায়, আফগানিস্তানে মানবীয় বিপর্যয় অত্যাশূন্য। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই মানবীয় সংকটের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে আসছে। ক্ষুধার্ত আফগানদের অনেকেই দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। জাতিসংঘ এক সতর্ক বার্তায় বলেছে, আফগানিস্তানকে সাহায্য দেওয়া না হলে আগামী 2022 সনের মাঝামাঝি সময়ে 97% আফগান দরিদ্র হয়ে পড়বেন। মার্কিন সরকার আফগানিস্তানের অর্থ আটকে রাখায় এর প্রতিবাদে কাবুলে বিক্ষোভ মিছিল করেছেন আফগান জনগণ। তারা আফগান জনগণের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাস বন্ধের দাবি জানিয়েছেন। এছাড়াও মার্কিন সরকার আফগানিস্তানের অর্থ আটকে রাখায় এর প্রতিবাদে হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের খবর পাওয়া গেছে। গতকাল সোমবারে অনুষ্ঠিত ওই সমাবেশে আফগান জনগণকে মার্কিন নীতির বলির পাঠা না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়। এর আগে আফগান জনগণের বিরুদ্ধে মার্কিন সরকারের নানা পদক্ষেপের নিন্দা জানিয়ে লন্ডনেও প্রতিবাদ মিছিল হয়েছে। এটা স্পষ্ট, মার্কিন সরকার আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনলেও দেশটির জনগণকে এখনও কষ্ট দিয়ে যাচ্ছে। এর আগে গত 20 বছরে মার্কিন সরকার সন্ত্রাসবাদ ও তালেবান দমনের নামে হাজার হাজার বেসামরিক ও নিরীহ আফগানকে হত্যা করেছে এবং আফগানিস্তানের অনেক অবকাঠামো ধ্বংস করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। নতুন ভাইরাস ওমিক্রন ছড়িয়ে পড়েছে বিশ্বের 90টির মতো দেশে। বাংলাদেশেও শনাক্ত হয়েছে ভাইরাস। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপের অনেক দেশে লকডাউন জারি করা হলেও বাংলাদেশ সরকার এখন এমন কোনো পদক্ষেপে যেতে চাইছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিশ্ব মহামারী করোনার ক্ষতিকর ধরন ডেল্টা চলমান অবস্থায় দেখা দিয়েছে নতুন ভাইরাস অমিক্রন। ইতিমধ্যে অমিক্রন ছড়িয়ে পড়েছে 90টির মতো দেশে। বাংলাদেশেও শনাক্ত হয়েছে অমিক্রনের সংক্রমণ। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপের অনেক দেশে লকডাউন জারি করা হলেও বাংলাদেশের সরকার এখনই এমন পদক্ষেপে যেতে চাইছেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও আমাদের দেশে সেভাবে অমিক্রন ছড়ায়নি। নতুন এই ভেরিয়েন্ট প্রতিরোধে যেসব কাজ করতে হবে সেদিকে আমাদের মনোযোগ বেশি। বিমানবন্দরে স্ক্রিনিং করার ব্যবস্থা জোরদার করা হয়েছে, অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত, বর্ডারে একই ব্যবস্থা করা হয়েছে, যেসব হাসপাতালে রোগী বেশি আছে সেখানে জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। অমিক্রন কারো শরীরে থেকে থাকলে তা শনাক্ত হয়ে যাবে। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজকদের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,
আপনারা জানেন অমিক্রন বিশ্বে ছড়িয়ে গেছে প্রায় 90টা দেশের মতো, মাস্ক পরে না কেউ। এই যে কক্সবাজারে গেছে একটা মুখেও আমরা মাস্ক দেখি নেই, এবং বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, কেউ মাস্ক পরে না, যার ফলে আমরা আশঙ্কা করছি যে আমাদের সংক্রমণ বেড়ে না যায়। সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বিধায় বাংলাদেশের অর্থনীতি ভালো আছে, জীবন ব্যবস্থা স্বাভাবিক আছে।
এদিকে কোভিড এর নতুন ভেরিয়েন্ট অমিক্রনের সংক্রমণ ঠেকাতে এবার খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব 25 ডিসেম্বর বড়দিন এবং ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে 31st নাইটের উৎসবের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ঘরোয়াভাবে ওইসব অনুষ্ঠান পালনের পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া ঘরের বাইরে কিংবা উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ।
দর্পণ
শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
শ্রোতাবন্ধুরা, সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের ঘটনাবলী, বিশেষ করে তালেবান গোষ্ঠী ওই দেশটির ক্ষমতা নেয়ার পর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা IS জঙ্গিদের একের পর এক হামলায় শুধু যে শত শত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে তাই নয়, একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তাও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোও হুমকির মুখে রয়েছে এবং তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজকের অনুষ্ঠানে আমরা আফগানিস্তানে উগ্র সালাফি ও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রভাব বিস্তারের কারণ সম্পর্কে কথা বলব। বেশ কয়েকটি পর্বে এ সংক্রান্ত বক্তব্য আমরা তুলে ধরব। আজ শুনুন এ আলোচনার প্রথম পর্ব।
আলোচনার শুরুতে আজ আমরা আফগানিস্তানে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা IS এর অবস্থান নিয়ে আলোচনা করব। এরপর আগামী পর্বগুলোতে এই গোষ্ঠীর মদতদাতাদের নিয়ে কথা বলার চেষ্টা করব। গত 15 আগস্ট আফগানিস্তানের তালেবান কোনো বাধা ছাড়াই রাজধানী কাবুলে প্রবেশ করে। তাদের কাবুল প্রবেশের ঠিক আগ মুহূর্তে মার্কিন সেনারাও আফগানিস্তান ছেড়ে চলে যায়। আমেরিকা ও নেটো জোটের সব সেনারা আফগানিস্তান ত্যাগ করায় দেশটির তালেবান এবং এমনকি সাধারণ মানুষও ব্যাপক খুশি হয়। সবাই ভেবে
হয়েছিল আফগান যুদ্ধের অবসান ঘটতে চলেছে এবং দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসবে। কিন্তু অনেক বিশেষজ্ঞ তখন বলেছিলেন, আমেরিকা বহু বছর আফগানিস্তানে অবস্থান করেছিল এবং দেশটির সব বিষয়ে হস্তক্ষেপ করত। এ অবস্থায় মার্কিন সেনারা চলে গেলেও দায়েশ বা আইএস সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি রয়ে গেছে, তারা দেশকে ফের অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।
ইরাক ও সিরিয়ায় আমেরিকা সহ পাশ্চাত্যের অন্য দেশের সামরিক নীতির আলোকে অনেক আগেই এটা ধারণা করা হচ্ছিল তারা আফগানিস্তান ছেড়ে চলে যাবে এবং ওই দেশটিতে এখন আর তাদের কোনো কাজ নেই। ফলে অনেকে মনে মনে খুশি হয়েছিল, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি আফগানিস্তানে বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার বিষয়ে সেদেশের নতুন সরকার ও জনগণকে সতর্ক করে দিয়েছেন। দেখা গেছে তালেবান ক্ষমতা নেয়ার পর কিছুদিন যেতে না যেতেই দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহাট প্রদেশের জালালাবাদ শহরসহ বিভিন্ন জায়গায় ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে এবং দায়েশ বা আইএস সন্ত্রাসীরা এ ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। অথচ তালেবান ঘোষণা করেছিল আফগানিস্তানে দায়েশ বা আইএস জঙ্গিদের আর কোনো অস্তিত্ব নেই এবং এ বিশ্বাস থেকে তারা দায়েশের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন হয়ে পড়েছিল। আইএস জঙ্গিরা প্রথমে আফগানিস্তানের পূর্বাঞ্চলে তালেবান সদস্য ও তাদের গাড়ি লক্ষ্য করে ছোটখাটো হামলা চালাত, ফলে তালেবানও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার কিংবা হত্যা করত।
কিন্তু দায়েশ ও তালেবানের মধ্যকার এই সংঘাত কেবল দেশটির পূর্বাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। নিজেদের অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য আইএস জঙ্গিরা প্রথমে কুন্দুজ প্রদেশের সাইদাবাদ শহরে শিয়া মসজিদে ভয়াবহ হামলা চালায়। এতে বহু মুসল্লি হতাহত হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই প্রদেশের ফাতেমিয়া মসজিদেও তারা আরেকটি নৃশংস হামলা চালায়। সেখানেও বহু মানুষ নিহত হয়। এ অবস্থায় দায়েশ বা আইএস জঙ্গিদের হামলা কেন দেশটির পূর্বাঞ্চল থেকে শুরু করে রাজধানী কাবুলের দিকে বিস্তার লাভ করেছে এবং এরপর উত্তর ও দক্ষিণাঞ্চলের দিকেও হামলার ঘটনা ঘটেছে, সেটাই এখন প্রশ্ন।
তালেবান রাজধানী কাবুল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহর দখল করার পরপরই বিভিন্ন জেলখানায় আটক বন্দীদেরকে মুক্তি দেয়। এর আগের সরকারগুলোর আমলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এসব বন্দীদের অনেকেই দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীর সদস্য এবং তারা বহু ভয়ানক অপরাধ যজ্ঞে জড়িত ছিল। তালেবান ক্ষমতায় আসার পর কাবুলের পুলচারখি কারাগার ও কাবুলের কাছেই অবস্থিত বাগরাম জেলখানা থেকে হাজার হাজার বন্দীকে ছেড়ে দিয়েছিল। মুক্তি পাওয়া এসব বন্দীর অনেকে ছিল আইএস জঙ্গি গোষ্ঠীর সদস্য এবং আগের সরকারগুলোর আমলে বিচার করে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। অনেক বিশেষজ্ঞ কোনো যাচাই বাছাই না করে এসব বন্দীদের মুক্তি দেওয়ার তালেবানি পদক্ষেপকে অনেক বড় ভুল বলে উল্লেখ করেছেন। কিন্তু তালেবান দাবি করছে তারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার আগে এসব জঙ্গিরা জেলখানা থেকে পালিয়েছিল।
বাগরাম জেলখানা একসময় মার্কিন সেনারা নিয়ন্ত্রণ করত, এরপর তাদের অনুগত আফগান সরকারি সেনারা এই জেলখানার দায়িত্ব নিয়েছিল। এ অবস্থায় মার্কিনীদের মাধ্যমে আইএস জঙ্গিরা জেলখানা থেকে পালিয়েছে বলে তালেবান যে দাবি করছে তা বিবেচনার দাবি রাখে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তালেবান যখন রাজধানী কাবুলে প্রবেশ করছিল তখন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল কাছেই বাগরাম জেলখানায় প্রায় 200 আইএস জঙ্গি আটক রয়েছে, তাদেরকে যেন ছেড়ে দেওয়া না হয় এবং তাদেরকে যেন প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু আমরা জেলখানায় গিয়ে দেখি সেখানে কোনো বন্দী নেই এবং সবাই পালিয়ে গেছে অথবা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই কেউ কেউ মনে করেন জেলখানা থেকে যেসব জঙ্গি পালিয়ে গেছে তারাই কাবুল, কুন্দুজ ও কান্দাহারে সাম্প্রতিক এসব নৃশংস হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।
বর্তমানে দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানের নিরাপত্তার জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিয়া মুসলমানদের বিরুদ্ধে একের পর এক হত্যাকাণ্ড তালেবানকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। এ পরিস্থিতি শুধু যে তালেবানকে সংকটে ফেলেছে তাই নয়, একই সঙ্গে প্রতিবেশী সহ এ অঞ্চলের অন্য দেশগুলোও চিন্তিত। কেননা আফগানিস্তানে জঙ্গি হামলা ও নিরাপত্তাহীনতা যদি অব্যাহত থাকে তাহলে প্রতিবেশী দেশগুলোতে আবারও শরণার্থীদের ঢল নামবে এবং অন্যদিকে আফগানিস্তানেও দরিদ্রতা বাড়বে এবং উগ্র সন্ত্রাসবাদের আরও বিস্তার ঘটবে। এর আগে এই জঙ্গিরাই ইরাক ও সিরিয়ায় ভয়াবহ তাণ্ডব চালিয়ে ইসলামের দুর্নাম রটিয়েছিল।
পর্যবেক্ষকরা বলছেন, পশ্চিম এশিয়ার পর আইএস জঙ্গিরা এখন আফগানিস্তানেও তাণ্ডব শুরু করেছে এবং ক্রমেই তারা নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। এদের পেছনে কয়েকটি আরব দেশের সমর্থন ও সহযোগিতা রয়েছে। ভারত ও পাকিস্তানেও এদের ব্যাপক প্রভাব রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, এ সংক্রান্ত আগামী আলোচনায় আমরা আফগানিস্তানের দায়েশ বা আইএস জঙ্গিদের উত্থানের কারণ সম্পর্কে আলোচনা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 21 ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ বাংলাদেশ, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। যখনই কোনো দেশ ভালো করে তার শত্রু বাড়ে, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দৈনিক প্রথম আলো। রাষ্ট্রপতির আহ্বানে সারাদিন বিএনপিকে হানিফ দৈনিক ইত্তেফাক। সিপিডি ইআরএফ এর আলোচনা সভায় দেবপ্রিয়, দেশে তথ্যের অন্ধত্ব বিরাজ করছে দৈনিক মানব জমিন। জীবনের চরম সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া দৈনিক যুগান্তর। বেশিরভাগ টিকাই অমিক্রনের সংক্রমণ ঠেকাতে পারে না নিউ ইয়র্ক টাইমস দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের শিরোনাম, সবুজ ঝড়ে উড়ে গেল বিরোধীরা, রেকর্ড 134 আসনে জিতে ফের পৌরসভা দখল তৃণমূলের দৈনিক আজকাল। দেশকে পথ দেখাবে কলকাতা তথা বাংলা, পুরভোটে সবুজ ঝড়ে প্রতিক্রিয়া আপ্লুত মমতার দৈনিক সংবাদ প্রতিদিন। পেশি শক্তির জোরেই কলকাতার ভোটে জয়, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, এক উপজেলায় আওয়ামী লীগের 12 প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত, দৈনিক মানব জমিনের এই খবরকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় এই ঘটনা ঘটেছে। সেখানে 15 জন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী, যারা ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন কিন্তু তাদের সৌভাগ্য যে তাদেরকে আর প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি, বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়ে গেছেন। এটি হলো তাদের সৌভাগ্যের কথা। কিন্তু এই খবরের উল্টো পিঠ যদি আমরা দেখি তাহলে বলতে হবে, এর মাধ্যমে আমাদের বাংলাদেশের গণতন্ত্রের একটা চেহারা কিন্তু উন্মোচিত হয়ে গেল। বাংলাদেশ খুবই একটি জনবহুল দেশ এবং এখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যে প্রচণ্ড আমরা সবাই জানি। বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি কোনো দল কারো চেয়ে ছোট নয়, এক দলের জনসমর্থন অন্য দলের চেয়ে কম নয়। এই দুই দলের জনসমর্থন কার কত বেশি সেটি কিন্তু বুঝে ওঠা কঠিন ব্যাপার। তার মানে দুই দলের জনসমর্থন বিপুল মাত্রায়। এইরকম একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেশে একটা উপজেলার 15টা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়ে যাচ্ছেন, এর মানে দাঁড়াচ্ছে যে সেখানে নির্বাচন করার পরিবেশ নেই। অর্থাৎ বিরোধী যে সমস্ত লোকজন তারা নির্বাচন করার কোনো আশা ভরসা আস্থা পান না, যার কারণে তারা এই সমস্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহস পাননি অথবা প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ছিলেন না। এই কারণে এই খবরটি আমাদের কাছে মোটেই সুখকর খবর নয় এবং এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের একটি করুণ দশা প্রকাশিত হয়। এই করুণ দশা থেকে উত্তরণের জন্য ক্ষমতাসীন দলকেই ভূমিকা নিতে হবে, আমি সে কথা সবসময় বলে আসছি।
জনাব সিরাজুল ইসলাম, ইরাকের আইন আল আসাদ ঘাঁটি থেকে মার্কিন কমব্যাট সেনা প্রত্যাহার করা হয়েছে, বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি?
জি, ইরাকের আইন আল আসাদ ঘাঁটি থেকে আমেরিকার সমস্ত কমব্যাট সেনা অর্থাৎ যে সমস্ত সেনা যুদ্ধ করবে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে এবং সেখানে শুধুমাত্র পরামর্শ দেওয়ার জন্য আমেরিকার কিছু সেনা রয়েছে যারা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ বা ইরাকি বাহিনীর সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে সামরিক পরামর্শ দেবে। তাদের দাবি যে তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়েও ইরাকি বাহিনীকে পরামর্শ দেবে, যদিও আমরা ভিন্ন চিত্র এবং ভিন্ন খবর পাই। তো এ খবরটি ইরাকি জনগণের জন্য তো বটেই, সবার জন্য এক ধরনের সুখকর। এই কারণে ইরাকে যতক্ষণ পর্যন্ত বিদেশি সেনা মোতায়েন থাকছে ততক্ষণ পর্যন্ত তাকে দখলদারিত্ব হিসেবে গণ্য করা যায়। ইরাকের সরকার এবং ইরাকের জনগণ কেউই চায় না যে এখন দেশটিতে মার্কিন সেনা অবস্থান করুক বা বিদেশি সেনা অবস্থান করুক। এই অবস্থায় যখন আমেরিকার সেনা প্রত্যাহার করা হচ্ছে তখন তো নিশ্চয়ই সেটি ইরাকের জনগণের জন্য ভালো খবর। তবে একথা ঠিক যে আমেরিকা সেখান থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে, কারণ প্রতিদিন সেখানে হামলার ঘটনা ঘটছে মার্কিন ঘাঁটিগুলোতে। ড্রোন দিয়ে হামলা হচ্ছে, রকেট দিয়ে হামলা হচ্ছে, মার্কিন বাহিনীর রসদবাহী বহরে হামলা হচ্ছে এবং দিন দিন কিন্তু হামলার পরিধি বাড়ছে এবং হামলা জোরালো হচ্ছে। মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন এবং রকেট হামলা গুরুত্বপূর্ণ বিষয়। আমার ধারণা যে আমেরিকা যদি ইরাক থেকে দ্রুত সেনা সরিয়ে না নেয় তাহলে বিভিন্ন ঘাঁটি বড় রকমের হামলার মুখে পড়বে। পরিস্থিতি এতটাই সেখানে নাজুক হয়েছে যে আমি মনে করি আমেরিকা যদি দ্রুত সেখান থেকে সমস্ত সেনা প্রত্যাহার করে না নেয় তাহলে ইরাকের জনগণের গণবিক্ষোভের মুখে পড়বে মার্কিন সেনারা এবং মার্কিন সেনাদের জীবন বিপন্ন হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে মার্কিন সরকার যত তাড়াতাড়ি সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেবে ততই তাদের জন্য মঙ্গল এবং সেটি হবে তাদের জন্য বুদ্ধিমানের কাজ।
এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, আঁচ ছিলই তবে তা নেহাতি ঝড়ের পূর্বাভাস, এভাবে যে সাইক্লোন আসবে তা হয়তো অনেকেই ভাবেননি। সেই ঝড়ের ধাক্কাতে ভাঙলো সব রেকর্ড। কলকাতা পৌরসভার 144টি আসনের মধ্যে 134টি আসনেই জয়ী তৃণমূল। 72% ভোট পেয়ে ফের কলকাতা পৌরসভার পুরো ভোট দখলে রাখল তারা। সবুজ ঝড়ে রীতিমতো উড়ে গেল বিজেপি, বাম, কংগ্রেস। বিজেপি পেল মাত্র 3টি আসন, বাম এবং কংগ্রেস 2টি করে আসনে জিতেছে, আর 3টি আসনে জিতেছে নির্দল। কোনো মতে দ্বিতীয় স্থান টিকিয়ে রাখল বিজেপি, তবে 2 অঙ্কেও পৌঁছাতে পারবে না এতটা হয়তো আশা করেনি তারা। এমনটা যে হবে আশা করেনি বাম ও কংগ্রেসও। এজন্য কলকাতাবাসীকেই ধন্যবাদ দিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, বাংলায় ঘৃণা ও হিংসা রাজনীতির কোনো জায়গা নেই। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, সবুজ সুনামিতে কার্যত ভাসছে শহর কলকাতা। পৌরসভার ভোটে প্রত্যাশা মতোই বিপুল ভোটে জিতেছেন তৃণমূলের প্রার্থী। মঙ্গলবার বেলা গড়াতেই এই ফলাফলের ট্রেন স্পষ্ট হয়ে যায়। হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমার, মালা সাহা, ফিরহাদ হাকিমরা জিততেই উচ্ছ্বাসে মাতলেন দলীয় সমর্থকরা। এরপর দুপুরে কামাখার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের জন্য তিনি কলকাতাবাসীকে কৃতজ্ঞতা জানান। মমতা বলেন, কলকাতার নাগরিকবৃন্দ যেভাবে ভোটে আমাদের সমর্থন করেছেন, মা মাটি মানুষকে আমার ভাই বোনদের প্রণাম অভিনন্দন সালাম জানাই। কলকাতা আমাদের গর্ব, বাংলা আমাদের গর্ব। কলকাতা এবং বাংলাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। আবার সংবাদ প্রতিদিনের খবর। কলকাতার পৌরভোটের ফলাফল এখন সবারই জানা। ১৯ তারিখ পৌরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট হয়েছে। আজ ফল প্রকাশের পর দেখা গেল কার্যত সবুজ ঝড় কলকাতা জুড়ে। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কংগ্রেস এবং রাজ্য বিজেপি। কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর কথায়, আমরা সবাই জানতাম তৃণমূল ক্ষমতায় আসবে, তবে তৃণমূলের দেওয়া প্রতিশ্রুতিতে ভরসা রাখতে চেয়েছিলাম। ওরা বলেছিল সন্ত্রাস হবে না, শান্তিপূর্ণভাবে ভোট হবে, কিন্তু তা হয়নি। ছাপ্পা ভোট, বোমাবাজি, মারামারি, গ্রেপ্তার সব দেখল কলকাতার মানুষ, এসবের কোনো দরকার ছিল না। এদিকে দলের শোচনীয় হারের পর সাংবাদিকদের মুখোমুখি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার মন্তব্য, কলকাতার ভোটে জয়লাভের জন্য নিজেদের পেশিশক্তি ব্যবহার করেছে তৃণমূল, গ্রামগঞ্জের ভোটে বোঝা যাবে কার কত দম। এই ভোটে বিরোধীদের বিভ্রান্ত করার চেষ্টা চলেছে, বললেন সুকান্ত মজুমদার। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসরে এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশ্চাৎ গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রবাদের গল্প, কবুতরের সঙ্গে কবুতর, বাজের সঙ্গে বাজ। গল্পটি এরকম, পুরনো দিনের এক পাখি শিকারী পাখিদের আটকানোর জন্য বিভিন্ন রকমের ফাঁদ পেতে রাত। যেসব নিরীহ পাখি ওই ফাঁদে আটকা পড়ত, সেগুলো সে খাঁচাই ঢুকিয়ে বাজারে নিয়ে মানুষের কাছে বিক্রি করত। পাখি বিক্রেতার দোকান বিচিত্র পাখিতে ভর্তি ছিল, এক এক পাখির এক এক রকমের সুর। বিচিত্র সুরে তারা দোকানকে সারাক্ষণ সুরের ঝংকারে মুখরিত করে রাখত। কোনো কোনো পাখি ছিল তারা শব্দ নকল করতে পারত। কেউ দোকানে ঢুকে সালাম দিলে কিছুক্ষণ পর সেই পাখি হুবহু সেরকম শব্দে সালাম দিত।
পাখির ক্রেতারাও ছিল বিভিন্ন রুচির। কেউ আসত বুলবুল পাখি কেনার জন্য, কেউ আসত কবুতর কিনতে, কোনো কোনো ক্রেতা আসত পাখির সুরেলা সঙ্গীত শুনে হৃদয় মনে আনন্দ পাবার জন্য, প্রশান্তি লাভ করার জন্য। আবার কেউ আসত পাখি কিনে নিয়ে জবাই করে মাংস দিয়ে কাবাব বানিয়ে খাবার জন্য। কোনো কোনো ক্রেতা আসত পাখি নিয়ে খেলা করে সময় কাটাবে এই চিন্তা করে। এক এক ক্রেতা আসত তোতা বা ময়না জাতীয় পাখি কেনার জন্য। তারা এ জাতীয় পাখি কিনে নিয়ে তাদের কথা অনুকরণ করিয়ে আনন্দ পেত। এরকম পাখির বৈচিত্র্যের মতো মানুষ বা পাখি ক্রেতার মধ্যেও বৈচিত্র্য ছিল। তো যাই হোক, একদিন পাখি বিক্রেতা গেল তার পেতে আসা জালের খোঁজ খবর নিতে। তার পরের ঘটনা শুনব বিরতির পর।
শিকারী ফাঁদের কাছে গিয়ে দেখে বেশ কয়েকটা পাখি আটকা পড়েছে। কয়েকটা চড়ুই পাখির সাথে একটা কাকও আছে। এগুলোকে দেখে দোকানদার বলল, কাক আবার আটকা পড়লো কি করতে, এই কাক তো বিক্রি হবে না। কেউ কি কাক কিনতে আসবে, কাকটাকে ছেড়ে দেওয়াই ভালো, সে তার ভাগ্য নিয়ে চলে যাক তার নিজের ভুবনে। কাক না তার গলায় সুর আছে না তার গোশত খেতে মজা আছে। মনে মনে এইসব ভাবতে ভাবতে পাখি বিক্রেতা তার জালে হাত দিল কাককে বের করে আনার জন্য। কাক পাখি শিকারিকে দেখেই ভয় পেয়ে গেল, তাই সে ভালো মতো একটা ঠোকর বসিয়ে দিল পাখি শিকারির হাতে। কাকের মারাত্মক ঠোকরে ব্যথা পেয়ে কুঁকিয়ে উঠল শিকারি। এরপর রেগে মেগে তীব্র চিৎকার দিয়ে কাককে বলল, আমার হাতে ঠোকর দিয়েছিস, আমি চেয়েছি তোকে ছেড়ে দিতে। ঠিক আছে, তোকেও খাঁচায় বন্দি করে রাখবো যাতে আর কোনো দিন এ কাজ না করিস, উচিত শিক্ষা হবে তোর।
পাখি বিক্রেতা জলে আটটা পড়া চড়ুইগুলোর সাথে কাককেও নিয়ে গেল দোকানে, একটা খাঁচায় বন্দি করে রাখলো কাকটাকে। কাক দোকানে গিয়ে যখন আরো বহু পাখি দেখলো খুশি হয়ে গেল। সবাইকে বলল, বন্ধুরা ভালোই হলো, সবাই মিলে আমরা চিন্তা করব কিভাবে এই খাঁচা থেকে পালানো যায়। চলো সবাই মিলে চিন্তা ভাবনা করি, পরামর্শ করি, দেখি কিভাবে কি করা যায়। চড়ুই পাখিগুলো কিচির মিচির শব্দ তুলে বলল, ঠিক বলেছ ঠিক বলেছ, ওই পাখি শিকারির দোকান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার উপায় খুঁজে বের করতে হবে। তোতা পাখি নিজেকে মনে করত পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং ভালো পাখি। কাকের এই মুক্তি চিন্তা তার ভালো লাগলো না, বিশেষ করে খাঁচায় বন্দি সব পাখি কাকের কথায় সায় দেওয়াতে তার আরো খারাপ লাগলো। সবেমাত্র এসেই কেমন নেতাগিরি শুরু করে দিয়েছে কাক। তোতা তাই কাককে লক্ষ্য করে বলল, এইসব কথা তোমার মতো একটা কালো পাখির মুখে মানায় না, চুপ করো, নিজের চরকায় তেল দাও।
কাক তোতা পাখির দিকে তাকিয়ে বলল, ছি ছি কিরকম অহংকারী তুমি, খাঁচার ভেতর থেকে এত অহংকার দেখাচ্ছ। যদি মুক্তি পেয়ে আকাশে কিংবা সীমাহীন বন জঙ্গলে যেতে পারতে তাহলে কি করতে, তখন তো বোধহয় বলতে আমি পাখিদের খোদা। দেখছো না তোমার গলার সুরকে কিভাবে মানুষেরা শুরু করে ফেলছে, এই মানুষেরা আমাদের মতো পাখিদের জন্য কি করতে পারে, হয় খাঁচাই বন্দি করে রাখবে অথবা জবাই করবে, এই তো। তুমি সেই মানুষদের কথা নকল করে এভাবে অহংকার করছো। তোতা বলল, প্যাস প্যাস অনেক হয়েছে, আর বলতে হবে না, তোর ওই কর্কশ কণ্ঠস্বর বিশ্রী লাগছে, আমার কান ঝালাপালা হয়ে গেছে, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, তুই যদি পারিস মানুষের কথা নকল করকে যা। কাক বলল, আমি কোন দুঃখে অনুকরণ করতে যাব, তোমার মতো কথা নকল করে মানুষের বাসায় বন্দি হয়ে থাকব আর খাঁচায় থেকে ভাঁড়ের অভিনয় করব, প্রশ্নই আসে না, সেই ভালো, মানুষ আমার কর্কশ কণ্ঠ শুনে ভালো না বাসুক, তোমার মতো খাঁচার ভেতর আটকে না রাখুক।
চড়ুইগুলো একসাথে বলে উঠল, আমাদের কেচির মেচির গুঞ্জরণ অনেক ভালো, তোমার পছন্দ না হলে কানে তুলো দিয়ে রাখো। কবুতরেরাও বলে উঠল, আমাদের বাক বাকুম শব্দ শুনতে যেরকমই লাগুক আমাদের জন্য সেটাই ভালো, আমরা বাকবাকুম করতেই ভালোবাসি। কাক এতক্ষণ চুপ করে বসে থেকে কি যেন ভাবছিল, সবার কথা শুনে এবার বলল, হ্যাঁ ঠিকই, চড়ুই পাখি কেচির মেচির শব্দ করতেই ভালোবাসে, আর পায়রারা বাকবাকুম, আর আমরা কাকেরা কা কা করতেই পছন্দ করি। ওই পংক্তিটা শোনোনি, কবুতরের সাথে কবুতর, সেনের সাথে সেন, স্বজাতির সাথে স্বজাতির হওয়া উচিত লেনদেন।
কাক আরো বলল, মানুষেরা কিন্তু আমাদের পাখিদের জন্য কোনো সমস্যা সৃষ্টি করেনি, তোতা পাখি যখন মানুষের কথা নকল করলো তখনই মানুষ তোতাদের ধরে বাসায় নিয়ে খাঁচায় রাখতে শুরু করলো, আর এই তোতার কারণে আমাদেরও সমস্যা সৃষ্টি হয়েছে। তাই হে তোতা জান, মানুষের ভাষা নকল করে তুমি যেহেতু মজা পাও সেহেতু তুমি এখানেই থাকো, সারা জীবনের জন্য মানুষের খাঁচায় বন্দি থাকো, আর আমি ভালো করেই জানি আমার কি করা উচিত। কাকিরা এমন ভাবে কা কা করে চেঁচামেচি করতে লাগলো যে পাখি বিক্রেতার মাথাটাই খারাপ করে দিল। এদিকে কাকেদের কা কা শব্দ শুনে দোকানের আশেপাশে আরো যত কাক ছিল সবাই এসে দোকানের আশেপাশে সমবেত হলো এবং অভ্যাস বশত সমস্বরে কা কা করতে লাগলো।
দোকানদার তার কাজের জন্য অনুতপ্ত হয়ে বিরাট খাঁচার দুয়ার খুলে দিল, আর কাকের সাথে আরো কিছু পাখিও সুযোগটাকে কাজে লাগিয়ে উড়ে মুক্ত আকাশে চলে গেল। কিন্তু তোতা পাখি রয়ে গেল খাঁচায়। মানুষের কথা নকল করার জন্য সে আপন খাঁচাতেই বন্দী হয়ে রইল। এই ঘটনার পর থেকে কেউ যখন বলতে চায় বা বোঝাতে চায়, মানুষের উচিত তার সমমনাদের সাথে ওঠা বসা চলাফেরা করা, তখনই তারা এই পংক্তিটা উচ্চারণ করে, কবুতরের সাথে কবুতর, সেনের সাথে সেন, স্বজাতির সাথে স্বজাতির হওয়া উচিত লেনদেন।
তো শ্রোতা বন্ধুরা, এ ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরান বলেছে পরমাণু সমঝোতাকে ওলট পালট করে দেওয়ার জন্য দায়ী আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো এ ব্যাপারে নীরব থেকে অপরাধ করেছে। ইরানে বসবাসরত আফগান শরণার্থীদের জন্য জাতিসংঘের সাহায্যকে অপ্রতুল বললেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। সাহায্য বাড়িয়ে দেওয়ার আহ্বান। বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের আশ্বাস দিল আওয়ামী লীগ। বিএনপিকে প্রেসিডেন্টের সংলাপে বসার আহ্বান। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিপুল বিজয়। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে কয়েকটি খবর। আমেরিকার সঙ্গে সম্ভাব্য যে কোনো যুদ্ধে মোটেই ভীত নয় চীন, এবং মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে চীন মোটেই চুপ থাকবে না। সোমবার রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তাহলে চীন তাতে মোটেই ভীত হবে না এবং শেষ পর্যন্ত লড়াই করবে। তবে দুপক্ষের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ককে বেইজিং স্বাগত জানায় এবং তাতে দুপক্ষ লাভবান হতে পারে। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।